আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। সুস্বাগতম প্রিয় দর্শক আমাদের আজকের অনুষ্ঠান ঐতিহাসিক স্থান হিস্টোরিক্যাল প্লেসেস। দর্শক আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা ইসলামী ইতিহাসের ঐতিহাসিক যে সকল স্থানসমূহ যেগুলো আলোচনা আলহামদুলিল্লাহ কিছু কিছু যেগুলো আলোচনা করেন এবং হাদিসে এসেছে যে সকল স্থানসমূহ আলহামদুলিল্লাহ সে সকল স্থান সম্পর্কে আমাদের আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে। ইনশাআল্লাহ আজকে আমরা একটি ঐতিহাসিক স্থান সম্পর্কে জানবো। তার আগে দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত আসুন সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামত বারকাতুহুল্লাহ আলিয়া আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তিনি তার লিখিত অসংখ্য রিসালার মধ্যে বিভিন্ন হাদিস শরীফ লিখে থাকেন। তার মধ্যে একটি হাদিস শরীফ এরকমই এসেছে, আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করার তৌফিক দান করুক, আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক আজকের অনুষ্ঠানে আমরা যেই ঐতিহাসিক স্থান সম্পর্কে জানব সেটি মাশাআল্লাহ অনেক মানে খুবই একটি মুবারক প্লেস স্থান, সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। জি হ্যাঁ, এই বাইতুল মুকাদ্দাস সম্পর্কে বলার বর্ণনা করতে গিয়ে এক আল্লাহর ওলি ইনার একটি ঘটনা দিয়ে শুরু করব। হযরত সাইয়েদনা সাইয়্যিদ সাক্তি রহমতুল্লাহ তাআলা আলাইহি, জি হ্যাঁ, ইনি বলেন, আমি একদিন বাইতুল মুকাদ্দাসের একটি পাথরের উপর বসা ছিলাম আর ওই বছর হজ করার সৌভাগ্য অর্জন না হওয়ার কারণে আমি আফসোস করছিলাম। কারণ হজের বাকি তখন তিনি যেই দিন আফসোস করছেন যে সময় আফসোস করছেন তার থেকে আর মাত্র বাকি দশ দিন ছিল। যখন আমি মনে মনে এই চিন্তা করলাম যে মানুষের যাত্রা এখন বাইতুল্লাহর দিকে আর মাত্র কিছু দিনে রয়ে গেল আর আমি এখানেই রয়ে গেলাম, এইসব ভেবে আমি কান্না করছিলাম আর আমার মন খারাপ হয়ে গেল। হঠাৎ অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো। কী আওয়াজ? কেউ একজন বলছে, এই সারির শক্তি রহমতুল্লাহ তাআলা আলাইহি, কান্না বন্ধ করো, আল্লাহ তাআলা তোমার জন্য এমন মানুষদেরকে বেছে নিয়েছে যারা তোমাকে হজ পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন আমি ভাবলাম এটা কিভাবে সম্ভব যে আমি তো বাইতুল মুকাদ্দাসে আর কিছুদিনে রয়ে গেল, কেননা বাইতুল মুকাদ্দাস থেকে মক্কা শরীফের যাওয়ার দূরত্বটা অনেক দিনে ছিল, এখানে এত মাত্র আর দশ দিন বাকি রয়েছে, তাহলে এটা কীভাবে সম্ভব? তো তখন আবারও উদ্দেশ্য থেকে আওয়াজ আসলো, চিন্তা করিও না, আল্লাহ তাআলা তোমার সব মুশকিল আসান করে দিবেন। এইসব শুনে আমি আল্লাহ তাআলার নিকট আল্লাহ তাআলার কাছে সিজদায় শুকরে আদায় করলাম আর ওই অদৃশ্য আওয়াজের রহস্য জানার অপেক্ষায় রইলাম। তিনি আরও বলছেন যে হঠাৎ আমি দেখলাম মসজিদের দরজা দিয়ে চারজন নওজোয়ান প্রবেশ করলো, তাদের কপাল চমকাচ্ছিল আর তাদের মধ্যে একজন আগে হাঁটছে আর বাকি তিনজন তার পিছনে ছিল। যখন এনারা বসে গেল তখন আমি তাদের কাছে গেলাম এবং সালাম দিলাম আর সে নওজোয়ান সালামের উত্তর দিল আর বলল, হে সাররি শক্তি রহমতুল্লাহ আলাই, ওই ব্যক্তি যাকে আজকে অদৃশ্যের মাধ্যমে গুড নিউজ শোনানো হয়েছিল তো তার এবছর হজ বাতিল হবে না। সুবহানাল্লাহ। তা আমি বললাম, জি হ্যাঁ, কিছুক্ষণ আগেই আমার কাছে অদৃশ্য থেকে আওয়াজ আসলো আর আমাকে এরকম বলা হয়েছিল। তখন সে নওজোয়ান যুবক বলল, ওই অদৃশ্যের আওয়াজ আসার এক মুহূর্ত পূর্বেই আমরা কোরাশান শহর থেকে বাগদাদে যাচ্ছিলাম, ওইখান থেকে মক্কায় যাওয়ার সিদ্ধান্ত হলো, তাই ভাবলাম সন্ধ্যায় আম্বিয়া কেরামদের মাজারে হাজিরা দিই এবং এখানে এরপরে আমরা মক্কায় যাব। তো জিয়ারতের পর এখন এখানে বাইতুল মুকাদ্দাসে জিয়ারতের জন্য আসলাম। আমি বললাম, কুরাসান শহর থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব প্রায় এক বছরের, অনেক দূরত্ব, প্রায় এক বছর তখনকার যুগের এটা সফরের রাস্তা ছিল। তখন সে নজন বলল, যদিও এক হাজার বছরের হোক না কেন, কিন্তু বান্দা তার জমিন, তার আসমান, তার জিয়ারত তারই ঘরের আর নিয়ত হচ্ছে তার ঘরে আল্লাহ পাকের ঘরে হাজির দেওয়ার, তাহলে পৌঁছে দেওয়ার মালিকও তিনি, দূরত্ব কমানোর ক্ষমতাও আল্লাহ পাকেরই রয়েছে। আল্লাহ পাক চাইলে কী না করতে পারে, মূল কথা হচ্ছে এটাই ছিল। তো সিরি শক্তি রহমতুল্লাহ তাআলা বলল, তো এখন আপনাদের কোথায় যাওয়ার নিয়ত আছে? তখন তিনি বলল, এখন হজে বাইতুল্লাহ আর সাইয়েদুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের রওজায়ে মোবারকের জিয়ারত করার নিয়ত আছে। আমি বললাম, এখন আমি আপনাদের থেকে আর আলাদা হব না, আমিও আপনাদের সাথে যাব। তখন বিসমিল্লাহ শরীফ পাঠ করল। সিরি শক্তি রহমতুল্লাহ তাআলা বলল, আমিও তাদের সাথে বাইতুল মুকাদ্দাস থেকে রওনা হয়ে গেলাম। আমরা চলতেই রইলাম, চলতেই রইলাম, এমনকি জোহরের ওয়াক্ত শুরু হয়ে গেল, আমরা জোহরের নামাজ আদায় করলাম, তারপর আসর পর্যন্ত হাঁটতে রইলাম। হঠাৎ দেখতে পেলাম আমাদের সামনে ইজাজুল মুকাদ্দাস এসে গেল। আমি বললাম, এটা তো ইজাজুল মুকাদ্দাসের জমিন। তখন সে বলল, আপনি মক্কায়ে মুকাররামায় পৌঁছে গিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই যুগের হিসাব করলে দেখা যায় যদি কোনো দ্রুতগামী ঘোড়াও বাইতুল মুকাদ্দাস থেকে মক্কায়ে মুকাররামায় যায় তাহলে এক মাসের চাইতেও বেশি সময় লাগবে। কিন্তু আপনারা শুনলেন দর্শক, এই বুজুর্গরা আল্লাহ তাআলার ক্ষমতায় এক মাসের দূরত্বের সফর একদিনে করে নিল, বরঞ্চ একদিন নয়, এই যে কিছু ঘন্টা সময়, আসরের সময় ইজাজুল মুকাদ্দাস পৌঁছে গেলেন তারা। তো যদিও আমাদের এই আধুনিক যুগে দূরত্ব গণনা করলে দূরত্ব হবে প্রায় 1468 কিলোমিটার, আজকে দর্শক আমাদের টপিক এই বাইতুল মুকাদ্দাস, আল্লাহ পাকের কত বড় দয়া, আল্লাহ পাকের দয়ায় আল্লাহ পাকের প্রিয় বান্দাদেরকে আল্লাহ পাক কত ক্ষমতা দিয়েছেন, আল্লাহ পাকের ওলিদের, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের, সাহাবাই কেরাম, আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম, এনাদের ক্ষমতা আল্লাহ পাকেরই দয়ায়, আল্লাহ পাকেরই দয়ায় তাদের এই সুক্ষমতা, এই সৌভাগ্য আল্লাহ পাক তাদের নসিব করেছেন। আল্লাহ পাক আল্লাহ পাকের প্রিয় অলিগণের উসিলাই, আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবায়ে কেরাম আলাইহিমুরিদওয়ানদের, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামদের উসিলাই আল্লাহ পাক আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করুক, আমিন। তো যেটা আজকের আমাদের এই টপিক বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাস হচ্ছে মুসলমানদের কেবলায়ে আওয়াল অর্থাৎ প্রথম কেবলা, এটি ফিলিস্তানের শহর আল কুদসে অবস্থিত। এটাকে এই জন্য আল কুদস বলা হয় কারণ এখানে আম্বিয়ায়ে কেরামের অনেক মাজার রয়েছে আলাইহিমুসসালাম, তাই এটাকে কুদস বলা হয়ে থাকে। হযরত আদম আলাইহিসসালাম বা তার বংশের কেউ এই বাইতুল মুকাদ্দাসের নির্মাণের পরিকল্পনা করেন, এরপরে নির্মাণ শাম বিন নূহ করেন আলাইহিসসালাম, তারপর অনেক লম্বা সময়ের পর হযরত সাইয়েদানা দাউদ আলাইহিসসালাম এটা লোকেশন এমন জায়গা রাখেন যেখানে হযরত মূসা আলাইহিসসালামের টেন্ট বসানো হয়েছিল। জি হ্যাঁ, কিন্তু এটা নির্মাণ হওয়ার আগেই হযরত দাউদ আলাইহিসসালাম উফাতের সময় নিকট এসে গিয়েছিল, তাই তিনি আলাইহিসসালাম হযরত সুলাইমান আলাইহিসসালামকে উৎসাহিত করে গেলেন এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার জন্য। তারপর হযরত সুলাইমান আলাইহিসসালাম জিনদের এক গ্রুপকে এর কাজে লাগিয়ে দিল। এই ঘটনা সম্পর্কে আমরা অনেকেই শুনেছি। এভাবে এই নির্মাণ কাজ হতে লাগলো। যখন তিনি আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু করেছিলেন তখন তার অভ্যাস এমন ছিল যে তিনি নিজে দাঁড়িয়ে থেকে জিনদের মাধ্যমে কাজ করাতেন, সে কাজগুলো দেখতেন। যদি তিনি তশরিফ না নিতেন তাহলে জিনরা কাজ না করে দুষ্টামিতে লেগে যেত, সেজন্য তিনি সেখানে দাঁড়ানো অবস্থায় থাকত। এমনকি হযরত সুলাইমান আলাইহিসসালামের উফাতের সময়ও নিকটে চলে আসলো আর ইমারতের কাজ এখনও বাকি রয়ে গেল, কমপ্লিট হলো না। তখন তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমার পরলোক গমনের খবর তুমি জিনদের থেকে গোপন রেখে দিও, যেন তারা এই নির্মাণ কাজে ব্যস্ত থাকে, আর জিনদের এ কথাও ভুল প্রমাণিত হবে যে তারা অদৃশ্যের খবর জানে। এই দোয়া করে হযরত সুলাইমান আলাইহিসসালাম গোসল করলেন, নতুন কাপড় পরিধান করলেন, সুগন্ধি লাগালেন, তারপর একইভাবে তার কাজের স্থানে তিনি তশরিফ নিয়ে গেলেন। আর তার অভ্যাস মতো তিনি প্রতিদিনের নেই, যখনই তিনি কাজের জন্য তাদের সামনে গিয়ে দাঁড়াতো, তার অভ্যাস মতো তিনি আলাইহিসসালাম তার একটা লাঠি ছিল, লাঠির উপর বর করে নামাজে দাঁড়িয়ে গেলেন। আর এই অবস্থাতেই মৃত্যুর ফেরেশতা তার রূহ কবজ করে নিলেন। তিনি আলাইহিসসালাম এমনভাবে লাঠির উপর ভর করে দাঁড়িয়ে রইলেন, আগে তা জিনেরা রাতের বেলা কাজে অলসতা করত, আর এখন দিন রাত সুলাইমান আলাইহিসসালাম দাঁড়িয়ে রয়েছেন, জিনদের কঠোর পরিশ্রম করতেই তারা লাগলো। এমনকি বছর পর্যন্ত তারা লাগাতার দিন রাত কঠোর পরিশ্রম করতেই রইল, কারণ কারো সাহস ছিল না সুলাইমান আলী ইসলামের কাছে গিয়ে একটু বিশ্রামের কথা বলবে। সুলাইমান আলী ইসলামের এত লম্বা সময়ের জন্য দাঁড়িয়ে থাকা জিনদের কাছে কোনো আশ্চর্যজনক বিষয় ছিল না, কারণ তিনি আগেও অনেক সময় সুলাইমান আলী ইসলাম দুই মাস দাঁড়িয়ে ইবাদত করতে তারা দেখেছিল। আল্লাহ পাকের কেমন দয়া, জাম্বিয়ে কারাম তারা লাগাতার দুই মাস একই স্থানের মধ্যে এভাবে নামাজ আদায় করা, ইবাদত করা, আল্লাহ আকবার, আল্লাহ পাকের কত বড় দয়া। এখান থেকে আমাদেরও শিক্ষণীয় বিষয় অসংখ্য রয়েছে। তো সেজন্য যে এরকম দিনকে দিন মাসের পর মাস তিনি এক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, এটা তাদের কাছে কোনো আশ্চর্যজনক বিষয় ছিল না। তো উফাতের এক বছর পর যখন হযরত সুলাইমান আলাইহিস সালামের লাঠিতে বর করে তিনি দাঁড়িয়েছিলেন, তো আল্লাহ তাআলার হুকুমে লাঠিটি ওই পোকায় খেয়ে ফেলেছিল, ফলে লাঠিটি একসময় ভেঙে পড়ল। সঙ্গে সঙ্গে হযরত সুলাইমান আলাইহিস সালামের নিষ্প্রাণ শরীর মোবারক মাটিতে তশরিফ নিয়ে গেলেন। তখন জিনেরা এবং সমস্ত মানুষ জানতে পারল যে হযরত সুলাইমান আলাইহিস সালামের উফাত হয়ে গিয়েছে। এই সমস্ত ঘটনাকে আল্লাহ তাআলা কোরআন করিমের মধ্যে বিভিন্ন জায়গায় কোরআন করিমের মধ্যে ইরশাদ করেছেন, যা কানজুল ইমাম থেকে কিছুটা অনুবাদ এরকমই এসেছে, আপনারা শুনলেন। তো এই সমস্ত ঘটনা আল্লাহ তাআলা কোরআন করিমের মধ্যেও ইরশাদ করেছেন, কোরআন করিমের মধ্যেও কানজুল ইমানের মধ্যে আমরা খুব সুন্দরভাবে এই ঘটনাগুলো বর্ণনা পাই। তো আপনারা শুনলেন দর্শক, এই কোরআনে ঘটনা আমরা এটাতে থেকে বুঝতে পারি যে আম্বিয়ে কেরামদের উফাতের পরও তাদের শরীর মোবারক কিছুই হয় না। কারণ আপনারা এতক্ষণ শুনেছেন যে সুলাইমান আলাইহিস সালামের উফাতের এক বছর পর পর্যন্ত লাঠির উপর ভর করে দাঁড়িয়েছিলেন আর তার দেহ মুবারক এ কোনো ধরনের পরিবর্তন আসেনি। সুবহানাল্লাহ, কেন যদি পরিবর্তন আসতো তাহলে স্বাভাবিকত জিনরা বুঝে ফেলতে পারতো, কিন্তু কোনো পরিবর্তনই আসেনি। তাহলে এই কোরআনের এই ঘটনা থেকে বোঝা যায় যে আম্বিয়ে কেরাম আলাইহিস সালাম তারা দুনিয়া থেকে পর্দা করলেও দুনিয়াতে যেরকম ছিল তাদের শরীর সুস্থ পরিপূর্ণ, ঠিক দুনিয়া থেকে পর্দা করার পরেও তাদের দেহ মোবারক আল্লাহ পাকের কুদরতে কোনো মাটি কেন কোনো কিছু কি ছুঁতে পারে না, আল্লাহ পাকেরই দয়া। তো হাদিসে পাকের এটা আলোচনা অনেক বিভিন্ন বিষয় এসেছে। তো বাইতুল মুকাদ্দেসের আলোর ব্যবস্থা যেটা ছিল সেটা খুবই সুন্দর ছিল, সেটি ছিল সুলাইমান আলী ইসলাম বাইতুল মুকাদ্দেসের মসজিদের নির্মাণ করা আর নির্মাণ হীরা, তিনি মতি এবং ইয়াকুতের বিভিন্ন এই ধরনের খুব উন্নত মানের পাথর দিয়ে তিনি নির্মাণ করেছিলেন। আর বাইতুল মুকাদ্দেসের গম্বুজের মাথায় এমন ব্যবস্থা করেছিল যে ওই গম্বুজের আলো অনেক দূর মাইল পর্যন্ত পৌঁছে যেত। বাইতুল মুকাদ্দেসের খেদমতের জন্য অনেক খাদিম রাখা হয়েছিল। আপনারা কি জানেন সেই খাদিমের সংখ্যা কেমন ছিল? কিতাবের মধ্যে বর্ণনা এসেছে যে এই বাইতুল মুকাদ্দেসের ব্যাপারে যে এক সময় এমন এলো যে হযরত জাকারিয়া আলাইহিস সালামের মুবারক জামানায় এই বাইতুল মুকাদ্দেসের খাদিমের সংখ্যা প্রায় 4000 পর্যন্ত কি পৌঁছে গিয়েছিল। এই 4000 খাদিমের 70 জন মতো সর্দার ছিল আর সবার মালিক হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মূসা আলাইহিস সালাম পর্যন্ত কাবা অর্থাৎ বাইতুল্লাহ কেবলা ছিল, আর হযরত মূসা আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। সুলাইমান আলাইহিস সালামের উফাতের পর ইহুদিদের কার্যক্রম শুরু হলো, তারপরে বাইতুল মুকাদ্দাস নিয়ে অনেক কিছু হলো, অনেক যুদ্ধ হলো। তো 1970 সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল আর বাইতুল মুকাদ্দাস ইসাইদের রাজত্বে চলে গিয়েছিল। এখানে একটা বিষয় লক্ষণীয় যে অনেকজন মনে করে বাইতুল মুকাদ্দেসের গুম্বাদে সাখারা অর্থাৎ সোনালি কালার গম্বুজকে মনে করে মসজিদে আকসা, কিন্তু এটি মসজিদে আকসা নয়, এটি ফিলিস্তিনের সহ সবচেয়ে বড় মসজিদ। তখনকার সালতানাতে ইসলামিয়া খলিফা আব্দুল মালিক এর জামানায় মসজিদে আকসা বানানোর পরিকল্পনা করা হলো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে যেই জায়গা থেকে বোরাক নিয়ে আসমানে উঠেছিল ওই জায়গাতে গুম্বাতে সাখারা নির্মাণ করে দিল। এটি দক্ষিণ পাশে মসজিদুল আকসা অবস্থিত। মসজিদুল আকসা এই জমিনে নির্মাণকৃত দ্বিতীয় মসজিদ ছিল। জি হ্যাঁ, হাদিসে পাকে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জমিনের সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে হারাম আর তারপর মসজিদ হলো মসজিদ আকসা। আল্লাহ আকবার। আপনাদেরকে আরও আশ্চর্যের একটি বিষয় বলি, সেটা হচ্ছে হিজরতের 16 বা 17 বছর পর্যন্ত মুসলমানরা এই বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে নামাজ আদায় করেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে আশঙ্কা ছিল যে আমাদের কিবলা যেন কাবাই হয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে আল্লাহ পাকের ওহির জন্য অপেক্ষা করতেন, এমনকি আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা পূরণের জন্য কোরআনে পাকের আয়াতও নাজিল করেছিলেন। তো যখনই আয়াত নাজিল হলো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বনি সালমার মসজিদে জোহরের নামাজ পড়াচ্ছিলেন, তখন এই ওহি আসলো, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দিস থেকে কাবার দিকে মুখ করে নিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সকল মুত্তাদিও কাবার দিকে মুখ করে নিল। সুবহানাল্লাহ। এই মসজিদকে মসজিদে কিবলা তাইন বলা হয়। এটা মদিনা শরীফ থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। যদিও বাইতুল মুকাদ্দাস আমাদের কিবলা নয়, কিন্তু বাইতুল মুকাদ্দাসও মসজিদে আকসার অনেক ফজিলত রয়েছে, হাদিসে পাকও রয়েছে। আর যেমন বলা হয় মসজিদে আকসায় নামাজ পড়া অন্যান্য মসজিদের 1000 বার নামাজ পড়ার সমান বলা হয়েছে, খুবই ফজিলত রয়েছে। আজকে আমাদের যেই টপিক বাইতুল মুকাদ্দাস, তো প্রিয় দর্শক আমরা শোনার সৌভাগ্য হলো বাইতুল মুকাদ্দাসকে ঘিরে এটার অনেক কিছু আসলে ঘটনা বলতে গেলে তো এই মোবারক জায়গা নিয়ে অনেক কথা অনেক আলোচনা, কিন্তু আসলে আমাদের অনুষ্ঠানের সময়ও স্বল্প, যার কারণে আজকে অল্প কিছু বাইতুল মুকাদ্দাস এই ঐতিহাসিক স্থান নিয়ে আলোচনা করার সৌভাগ্য হলো। মাদানী চ্যানেল এভাবে দেখতে থাকুন, ইনশাআল্লাহ আর অনেক কিছু এই ধরনের মুবারক স্থান সম্পর্কে জানার সৌভাগ্য হবে, আলোচনা করার সৌভাগ্য হবে। আল্লাহ পাক এর দরবারে দোয়া, আল্লাহ পাক আমাদেরকেও এরকম ইসলামী ইতিহাস স্টাডি করার, এগুলো পড়ার, শোনার, জানার তৌফিক দান করুক। এবং আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা বিশেষ করে আল্লাহ পাকের প্রিয় উলিগণ, প্রিয় আম্বিয়া কেরামগণ, এনাদের জীবনের সম্পর্কে কিছুটা হলেও আলোচনা করার সৌভাগ্য হয়েছে। এনারা যেভাবে নামাজের প্রতি, এনারা যেভাবে আল্লাহ পাকের প্রতি ভরসা, এনাদের যে সানুমান সম্পর্কে আমরা শুনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ দর্শক, অন্য একটি অনুষ্ঠানে অন্য একটি ঐতিহাসিক স্থান নিয়ে, হিস্টোরিক্যাল প্লেস নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন মদিনা চ্যানেল বাংলা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে ইবাদত করার তৌফিক নসিব করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।